ভূ রাজনৈতিক কল্পকথা লিখেছেন আদনান খান। গণতন্ত্র উন্নয়নের পূর্বশর্ত। প্রায় সব গবেষণায় ধরে নেওয়া হয় যে গণতন্ত্র উন্নয়নের পূর্বশর্ত, হোক সেটা অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা বৈজ্ঞানিক উন্নয়ন। মেরিল্যান্ড ইউনিভার্সিটির জগৎবিখ্যাত অর্থনীতিবিদ ম্যানকার ওলসেন তার পুরস্কারপ্রাপ্ত পাওয়ার অ্যান্ড প্রসপ্যারিটি 2000 গ্রন্থে উল্লেখ করেন, অন্যান্য যে কোনো সরকার ব্যবস্থার চেয়ে গণতন্ত্রে উন্নয়ন ও অগ্রগতি বেশি হয়ে থাকে। ওলসেন যুক্তি প্রদান করেন যে সাংঘর্ষিক পরিবেশ সবসময় ধ্বংসপ্রবণতা ও দুর্নীতিকে উস্কে দেয়, অন্যদিকে এক নায়কতন্ত্রে শাসককে বেশি সময় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে লুটপাটের প্রবণতা দেখা যায়। গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি পর্যবেক্ষণ করেন যে ব্যক্তি এবং তার উন্নয়নকে এ ব্যবস্থায় সংরক্ষণ করা হয়, কেননা শাসককে ভোটের মাধ্যমে পরিবর্তন করা যায়। ওলসেন গণতন্ত্রের পথে অগ্রযাত্রার মধ্যে সভ্যতার উন্মেষ দেখতে পান, যা অগ্রগতির পথকে সুগম করতে পারে। এর ফলে জনগণের ইচ্ছার সাথে আরও নিবিড় সম্পর্কের মাধ্যমে সুশাসন ফলপ্রসূ হয়ে উঠতে পারে। অন্যান্য গবেষণায়ও এটা বেরিয়ে এসেছে যে গণতন্ত্র হল উন্নয়নের পূর্বশর্ত। এমনকি ইলিনয় ইউনিভার্সিটির প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ইভান রড্রিকো যুক্তি প্রদান করেন যে বৃহত্তর প্রতিষ্ঠান বা মেটা ইনস্টিটিউশন হিসেবে গণতন্ত্র অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য করে এবং গণতন্ত্রই হল সাফল্যের একমাত্র পূর্বশর্ত। এই প্রেক্ষিতে আমরা একটা তালিকা দেখতে পাই যেখানে কিছু রাষ্ট্রের গণতন্ত্রে প্রবেশ এবং সার্বজনীন ভোটাধিকার অর্জনের বছরের একটা টেবল দেখতে পাওয়া যায়। নিউজিল্যান্ড 1907, ডেনমার্ক 1915, সুইডেন 1918, যুক্তরাজ্য 1928, ফ্রান্স 1946, জার্মানি 1946, ইটালি 1946, বেলজিয়াম 1948, যুক্তরাষ্ট্র 1965। যদিও গণতন্ত্রের কোনো সর্বসম্মত সংজ্ঞা নেই, তারপরেও গণতন্ত্রের যে কোনো সংজ্ঞায় দুটি মৌলিক নীতি থাকতে হবে। প্রথম নীতিটি হল ক্ষমতায় সমাজের সকলের সমান অধিকার থাকবে এবং সকলে সার্বজনীনভাবে স্বীকৃত স্বাধীনতা ও মুক্তি ভোগ করবে। যেসব রাষ্ট্র গণতন্ত্রের পক্ষে ও ওকালতি করে এবং বিভিন্ন রাষ্ট্রে গণতন্ত্রের বিস্তার চায়, তাদেরকে উপরের উপাত্তের সাথে মিলিয়ে পর্যবেক্ষণ করলে বুঝতে পারা যায় যে গণতন্ত্রের পক্ষে উপরে উল্লেখিত যুক্তিগুলো মেলে না। অধিকাংশ উন্নত দেশগুলোতে উন্নয়ন সুনিশ্চিত হয়েছে অগণতান্ত্রিক নীতিমালার কারণে এবং গণতন্ত্রের অনুপস্থিতিই উন্নয়নকে ত্বরান্বিত করেছে। পশ্চিমে যখন প্রথম ভোটকে কার্যকরী করা হয়, তখন এই সুযোগ কেবলমাত্র কিছু ধনী ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল এবং ভোটের গুরুত্বের দিক থেকে সম্পদ, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতিকে প্রাধান্য দেওয়া হতো। মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের পর ভোটাধিকার আইন 1965-এর মাধ্যমে কেবলমাত্র কৃষ্ণাঙ্গ পুরুষদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়। 1870-এ মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বর্ণ গোত্র নির্বিশেষে সকলের ভোটের অধিকার সংরক্ষিত হলেও কেন্দ্রীয় সরকারের দ্বারা দক্ষিণের রাজ্যসমূহ ভোটকর প্রদানের মাধ্যমে বৈষম্যের শিকার হয়। ফ্রান্স 1830-এ 30 অর্ধ ব্যক্তিদের 300 ফ্রাঙ্ক প্রত্যক্ষ করের মাধ্যমে ভোট প্রদানের সুবিধা প্রদান করে, যারা 32 লক্ষ জনসংখ্যার 0.02% ছিল। 1848-এ পুরুষদের ভোট প্রদান সার্বজনীন হয় এবং শিল্পায়ন হওয়ার পর দ্বিতীয় মহাযুদ্ধের সময় নারীদের ভোটাধিকার দেওয়া হয়। জাপান ব্যাপক সামরিক শক্তি অর্জনের পর যখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতা বিকেন্দ্রীকরণের ব্যাপারে চাপ দেয়, তখনই ভোটদানকে সার্বজনীন করে। মার্কিনরা জাপানকে 1952 সালে ভোট প্রদানের ক্ষমতা দিতে সম্মত হয়, কিন্তু তার নিজের দেশের জনগণকে পুরোপুরিভাবে তা দিতে আরও 15 বছর সময় নেয়। 1800 সালে যখন ব্রিটিশ ঔপনিবেশিক কলবের স্বর্ণযুগ ছিল, তখন সেখানে 3% জনগণ ভোটের অধিকার পায়। মধ্যযুগ থেকে প্রতি জেলায় বড় বড় ভূমিস্বামীরা কেবলমাত্র হাউস অফ কমন্সের সদস্য নির্বাচিত করতে পারত। এই ব্যবস্থা ভূমিহীন ব্যবসায়ী এবং দক্ষ শ্রমিকদের ভোটদানকে অস্বীকার করত। শত শত বছর ধরে সমৃদ্ধ অঞ্চলসমূহকে সংসদে বারংবার গুরুত্বের সাথে উপস্থাপন করা হতো, অথচ নতুন গড়ে ওঠা শহরসমূহ সেভাবে উল্লেখ করা হতো না। সংসদের কিছু কিছু আসন কিছু ব্যক্তির জন্য সব সময় সংরক্ষিত ছিল। 1867-তে জনসংখ্যার 13% লোক ভোট দিতে পারত। 61 বছর পর 1928-এ মহিলা পুরুষ উভয়ের ভোটাধিকার সুনিশ্চিত হয়। সুতরাং গণতন্ত্র এসেছে উন্নয়নের পর এবং ব্রিটেনের উন্নয়নে এর কোনো ভূমিকা ছিল না। উন্নত বিশ্বকে অনুসরণ করে এখন বর্তমানে উন্নয়নশীল দেশগুলিও অনেক বেশি জনগণকে ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছে। অথচ গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে এ ধারণা গ্রহণ করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত। চীন, রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি কার্যতই প্রমাণ করেছে যে গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত নয়। রাশিয়া এবং চীন পশ্চিমী উদারনৈতিক গণতন্ত্রকে অনুসরণ না করে অর্থনৈতিক দিক থেকে বেশ এগিয়ে গেছে। সেই কারণে এখন প্রশ্ন করার সময় এসেছে যে গণতন্ত্রের সাথে অর্থনৈতিক অগ্রগতির আদৌ কোনো সম্পর্ক আছে। অর্থনৈতিক অগ্রগতি বলতে একটি দেশের নিজস্ব স্বার্থে জনগণকে সাথে নিয়ে কিছু নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে শিল্পোন্নত হওয়াকে বোঝায়। এর জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা দরকার যা পুরো দেশকে একটি লক্ষ্যের দিকে নিয়ে যাবে, না হলে তা হবে ডান দিক। ব্রিটেনের মূল প্রণোদনা আসে গির্জার আধিপত্য খর্ব করে উদার মূল্যবোধ গ্রহণ করার মাধ্যমে। মূলত এর ভিত্তিতে তারা একত্রিত হয়েছিল। অভিজাত শ্রেণীর সম্পদ এবং ভূমির মালিক হওয়ার সুযোগ লাভ এবং এর মাধ্যমে ঔপনিবেশিকতার গতিপথ নির্ধারণ করা তাদের উন্নতি সুনিশ্চিত করে। সোভিয়েত ইউনিয়ন জারদের ব্যর্থতা থেকে প্রণোদনা লাভ করে এবং পরবর্তীতে সমাজতন্ত্রের ভিত্তিতে একত্রিত হয়। পরবর্তীতে তাদের অর্থনীতিবিদরা সমাজতন্ত্র জীবন দর্শন থেকে বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে। মার্কিনরা ব্রিটেনের কাছ থেকে মুক্ত হওয়ার পর একত্রিত হয়ে কাজ শুরু করে। আর জাপানিরা যখন বুঝতে পারল তারা উন্নত বিশ্বব্যবস্থা থেকে কতটা পিছিয়ে আছে, তখনই অর্থনীতিকে উন্নত করার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। চীন একমাত্র দেশ যার উন্নয়ন কেবলমাত্র আদর্শিক নয়, তবে সে দেশের নীতি নির্ধারকরা জনগণের ভেতর চীনেরা একটি মহান জাতি এ চেতনাবোধ জাগ্রত করতে সমর্থ হয়। জার্মানির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, এমনকি তারা বর্ণবাদকে উন্নয়নের জন্য ব্যবহার করে। প্রকৃতপক্ষে গণতন্ত্র উন্নয়নের জন্য কোনো ভূমিকা রাখতে পারেনি, সেই কারণে উপরে উল্লেখিত দেশগুলো কখনোই জনগণের রায়ের জন্য অপেক্ষমান ছিল না। উন্নয়ন ও গণতন্ত্রের সম্পর্ক খুবই দুর্বল। বর্তমানে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে তারা গণতান্ত্রিক হয়েছে উন্নত হওয়ার পর, আর চীন প্রমাণ করে উন্নয়নের জন্য গণতন্ত্র কোনো বিষয়ই নয়।